الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আজ থেকে যুক্তরাজ্য মজলিস আনসারুল্লাহ এবং লাজনায়ে মাহেল্লার ইজতেমা আরম্ভ হচ্ছে। আমাদের ইজতেমার যে মূল প্রাণ বা স্পিরিট বা যেই যার চেষ্টা থাকা উচিত তা হল খোদার সাথে সম্পর্ক এবং পারস্পরিক প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে উন্নতি, একাডেমিক বিভিন্ন প্রোগ্রাম এবং প্রতিযোগিতা এই উদ্দেশ্যে হওয়া উচিত যে এ থেকে কিছু শিখে তাকে জীবনের অংশ করে নেব। কিছু ক্রীড়া প্রতিযোগিতাও হয়ে থাকে, এর উদ্দেশ্য হলো আল্লাহ এবং বান্দাদের অধিকার প্রদানের জন্য। সুস্থ দেহেরও প্রয়োজন রয়েছে, নতুবা আনসারুল্লাহর বয়স তো ক্রীড়া কৌতুকের বয়স নয়। আর 22-23 বছর পর এমনিতেও সচরাচর মহিলারাও খেলাধুলায় বা ক্রীড়ায় কোনো আগ্রহ রাখে না। তো ব্যায়ামের প্রতিযোগিতার উদ্দেশ্য হলো দৈহিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ নিবদ্ধ রাখা। শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরাই নয়, বরং অন্যদেরও অন্তত পক্ষে ভ্রমণ বা হালকা ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্য ঠিক রাখা উচিত। যাই হোক, এসব ইজতেমার পিছনে মূল উদ্দেশ্য হলো আমাদের ধর্মীয় যোগ্যতা এবং জ্ঞানগত দক্ষতা বৃদ্ধির প্রতি মনোযোগ নিবদ্ধ রাখা। সদর সাহেব আনসারুল্লাহ আমাকে অনুরোধ করেছেন খুতবায় আনসারুল্লাহর উদ্দেশ্যে কিছু বলার জন্য। আনসারুল্লাহর বয়স এমন একটি বয়স যে বয়সে মানুষের চিন্তাধারা হয়ে থাকে পরিণত, আর স্বয়ং তাদের নিজেদের দায়িত্বের বিষয়ে চেতনা বোধ জাগ্রত হওয়া উচিত এবং এসব দায়িত্ব পালনের প্রতি তাদের মনোযোগ দেওয়া উচিত। প্রধানত পরিণত বয়স, দ্বিতীয়ত এই পরিণত বয়সের লোকদের নাম আনসারুল্লাহ রাখা, প্রত্যেক পুরুষকে যার বয়স 40 ঊর্ধ্ব তার দায়িত্ব পালনের চেতনা সৃষ্টির জন্য যথেষ্ট হওয়া উচিত। এইসব দায়িত্বাবলী কি যা একজন নাসের বা আনসারুল্লাহর সদস্যের পালন করা উচিত, এর সারাংশ বা সার কথা আনসারুল্লাহর অঙ্গীকারে বর্ণিত হয়েছে। প্রথম কথা হলো প্রত্যেক নাসের অর্থাৎ আনসারুল্লাহর প্রতিটি সদস্য ইসলামের দৃঢ়তা এবং আহমদীয়তের উপর আন্তরিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার বিষয়ে সচেষ্ট থাকবে। আর ইসলামের দৃঢ়তার চেষ্টা করা নিজেদের জ্ঞান বা শক্তি বলে সম্ভব নয়। ইসলাম খোদার মনোনীত এবং প্রেরিত ধর্ম, শিক্ষার দৃষ্টিকোণ থেকে এটা সম্পূর্ণ এবং উৎকর্ষ ধর্ম। কোন মানুষ এতে আর দৃঢ়তা সৃষ্টি করতে পারবে না। হ্যাঁ, এর সাথে দৃঢ় সম্পর্ক স্থাপনের জন্য মানুষের নিজের চেষ্টা করা আবশ্যক, যেন এই উৎকর্ষ আর সম্পূর্ণ ধর্মের আমরা এক সক্রিয় অংশ হতে পারি। আর এটি খোদার সাথে সম্পর্ক স্থাপন ছাড়া সম্ভব নয়। এর জন্য সব আহমদীর চেষ্টা করা উচিত। আর আনসারুল্লাহর মান সবচেয়ে উন্নত হওয়া উচিত। আল্লাহর সাথে সম্পর্ক ততক্ষণ দৃঢ় হতে পারে না যতক্ষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর সাথে সম্পর্ক স্থাপিত না হবে, যে যার জন্য স্বয়ং আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করো আর এর প্রতি মনোযোগী হও। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের হাতে বয়াতের সুবাদে অর্পিত বা যে দায়িত্ব বর্তায় সে দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব যদি পালিত হয় তবেই আহমদীয়দের উপর সত্যিকার অর্থে আমরা প্রতিষ্ঠিত গণ্য হব। এই যুগে আল্লাহ তাআলা ইসলামের প্রচারের দায়িত্ব সম্পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আহমদীয়দের উপর আন্তর সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হওয়া তখনই সত্য প্রমাণিত হবে যদি আমরা ইসলামের প্রচার এবং তাবলীগে সর্বাত্মক ভাবে জড়িত হয়ে নিয়োজিত হয়ে নিজেদের আনসারুল্লাহ প্রমাণ করবো। সুতরাং এটি হলো একটি দায়িত্ব যা আমাদের পালন করতে হবে। এছাড়া আনসার নিজেদের আহেদনামায় আরেকটি অঙ্গীকার করে, বা অন্য ভাষায় এইভাবে বলা যায় যে দায়িত্ব পালন বা দায়িত্ব বহনের আমরা এই ঘোষণা করেছি যে আহমদিয়া খেলাফতের প্রতি বিশ্বস্ততার সম্পর্ক এবং খেলাফতের সুরক্ষার জন্য আমরা চেষ্টা করব। চেষ্টা কিভাবে হবে? এটি তখন সম্ভব যদি আনসার খেলাফতের ন্যস্ত কর্ম এবং অনুষ্ঠান মালাকে সফল করার ক্ষেত্রে সাহায্যকারী হবে। আর এটি সম্ভব হবে যদি আনসার খলিফায়ে ওয়াক্তের কথা শোনার প্রতি মনোযোগী হয়। আর এর জন্য এ যুগে আল্লাহ তাআলা আমাদেরকে এমটি এর নেমত দান করেছেন যা দূরে বসেও শোনা সম্ভব। অতএব নিজেদেরকে এর সাথে সম্পৃক্ত করার প্রয়োজন রয়েছে আনসারুল্লাহর। একইভাবে আমরা এই অঙ্গীকারও করেছি যে সন্তান সন্ততিকে খেলাফতের সাথে যুক্ত রাখব, সম্পৃক্ত রাখব। সন্তান সন্ততির এর মাধ্যমে খেলাফতের সাথে সম্পৃক্ত করুন অন্যান্য তরবিয়তি কাজের পাশাপাশি, যেন বংশ পরম্পরায় বিশ্বস্ততার এই যে ধারা, এই যে পরম্পরা, তা অব্যাহত থাকে, প্রতিষ্ঠিত থাকে, যেন ইসলাম সেবা এবং ইসলাম প্রচারের কাজ চিরকাল অব্যাহত থাকে। কেননা ইসলামের প্রচার এবং প্রসারের দায়িত্ব হযরত মসীহ ইসলামের তিরোধানের পর তারই ঘোষণা অনুসারে কুদরতে সানিয়া বা খেলাফতের মাধ্যমে হওয়ার কথা, যা খেলা সত্যিকার অর্থে অন্য ভাষায় খেলাফত ব্যবস্থা। তাই এই সকল কোরবানির ব্যাপারে সজাগ থাকুন। আপনারা অঙ্গীকার করেছেন যে সকল প্রকার কোরবানি এবং ত্যাগ শিকারে প্রস্তুত থাকবেন, তাই এর উপর দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তাআলা সবাইকে এর তৌফিক দান করুন। আমি যেভাবে বলেছি লাজনা এমাইল্লার ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। লাজনা এমাইল্লারও একটা আহাদনামা বা অঙ্গীকারনামা রয়েছে যা সবসময় সামনে থাকা চাই। খোদার অনেক বড় অনুগ্রহ এবং এহসান যে খোদার কৃপায় মহিলাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ধর্মের উপর বিশ্বস্ততার সাথে প্রতিষ্ঠিত। বিশ্বাসগত দিক থেকে তাদের অধিকাংশ দৃঢ় অবস্থানে রয়েছে, কিন্তু প্রত্যেক লাজনার সদস্য বা আহমদি নারীকে নিজের ব্যবহারিক মান বা ব্যবহারিক আচরণকে আল্লাহ এবং রসুলের নির্দেশ সম্মত করতে হবে। লাজনা এমাইল্লারও একটা অঙ্গীকার রয়েছে, তারা বিভিন্ন অনুষ্ঠানে এবং ইজতেমায় সেই অঙ্গীকার পুনরাবৃত্তিও করেন। যে আমরা আমাদের ধর্মের খাতিরে সকল ত্যাগে প্রস্তুত থাকব। প্রথম কোরবানি বা ত্যাগ যা ধর্ম দাবি করে তা হল সমস্ত জাগতিক কামনা বাসনাকে উপেক্ষা করে ব্যবহারিক আচার আচরণকে ধর্মের শিক্ষা সম্মত করুন। এক আহমদি নারী বা আহমদি মহিলাকে সত্যের উন্নত মানে অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত থাকা উচিত। এছাড়া নারী সংক্রান্ত যে সমস্ত আদেশ নিষেধ রয়েছে তা মেনে চলা উচিত। নিজের পবিত্রতা এবং সম্ভ্রমের হেফাজতের জন্য আল্লাহ তাআলা যেসব কথা বলেছেন, যেমন পর্দা, পর্দাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো মহিলার মাঝে যদি দুর্বলতা থাকে তাহলে সে কার্যত নিজের অঙ্গীকার পূর্ণ করছে না বা পালন করছে না। অতএব সমাজের ভয় বা জাগতিক কামনা বাসনা এক আহমদি নারীকে ধর্ম শিক্ষা থেকে যেন বিচ্যুত করতে না পারে, বরং সব আহমদি মহিলার নিজের ব্যবহারিক অবস্থা খোদা প্রদত্ত শিক্ষা অনুসারে কাটানো, ব্যবহারিক জীবন খোদা প্রদত্ত শিক্ষা অনুসারে কাটানো উচিত। সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার একটা অঙ্গীকার রয়েছে। সবার উচিত নিজের কে দেখা যে আমরা কি সত্যের সেই মানে অধিষ্ঠিত আছে কিনা, প্রতিষ্ঠিত আছে কিনা। অনুরূপ ভাবে সন্তানের তরবিয়তের অঙ্গীকার রয়েছে, সেই অঙ্গীকারও পুরোপুরি পালনের চেষ্টা থাকা উচিত। দেখা উচিত যে তারা ধর্মের সাথে সম্পৃক্ত কিনা। সন্তানের সবচেয়ে বড় তরবিয়ত বা প্রশিক্ষণাগার হলেন মা, এর জন্য মায়েদের সর্বাত্মক চেষ্টা করা উচিত। যদি আমাদের সব নারীরা এই দায়িত্ব পালনকারিণী হয়ে যান, ওরা মুসলিম বলেছেন শতকরা 50% যদি সে দায়িত্ব পালন করে তাহলে তারা ভবিষ্যৎ প্রজন্মের নিশ্চিত ভবিষ্যতের ধারক বাহক হবেন এবং তাদের ধর্মকে তারা সুরক্ষার কারণ হবেন, আল্লাহর সাথে তাদের সম্পর্ক স্থাপন নিশ্চিত করার কারণ হবেন। অনুরূপভাবে নিজেদের সন্তান সন্ততির মাঝে দেশ ও জাতির সেবা এবং ত্যাগের প্রেরণা সৃষ্টির মায়েদের অঙ্গীকার রয়েছে এবং এটি অঙ্গীকারও আপনাদের আহাদনামায় অন্তর্ভুক্ত আছে। তাদের মন মানসিকতাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, আইন মেনে চলার জন্য প্রস্তুত করা, মায়েদের কাজ ভালো মন্দের পার্থক্যের চেতনা সৃষ্টি, মায়েদের কাজ দেশের উন্নতির ক্ষেত্রে নিজেদের ভূমিকা পালনের প্রতি পালন এবং পালনের প্রতি মনোযোগ আকর্ষণ, মায়েদের কাজ খেলাফতের সাথে সন্তানদের সম্পৃক্ত করা আর এই উদ্দেশ্যে চেষ্টা করা, যেভাবে যতটা মায়েদের দায়িত্ব ততটা পিতার দায়িত্ব ততটা মায়েদেরও দায়িত্ব, তাই এই গুরুত্বপূর্ণ বা এই গুরু দায়িত্বকে প্রত্যেক মায়ের অনুধাবন করা উচিত। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। অনুরূপভাবে নাসেরাতুল আহমদিয়ার ইজতেমা হচ্ছে লাজনার সাথে, নাসেরাতও অঙ্গীকার করেন, তাদেরকেও অঙ্গীকার পালন করা উচিত। 14-15 বছর বয়সে মানুষ সাবালক হয়ে থাকে, ভালো মন্দের পার্থক্য করার বৈশিষ্ট্য এই বয়সে সৃষ্টি হয়, এটি নাসেরাতের বয়সের শেষ সীমা। এই বয়সে মানুষের অনেক কামনা বাসনাও থেকে থাকে, যদি বস্তুবাদিতার প্রতি মনোযোগ বা দৃষ্টি থাকে তাহলে জাগতিক কামনা বাসনা ধর্মের উপর প্রাধান্য পায়। তাই সকল আহমদি মেয়ের অনেক সাবধান থাকতে হবে আর নিজেদের অঙ্গীকার বারবার পুনরাবৃত্তি করা উচিত, যেন সকল আহমদি মেয়ে বৃথা জাগতিক চাওয়া পাওয়ার অর্থ অনুকরণ করার পরিবর্তে মহান লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকে। আর সেই মহান লক্ষ্য এবং উদ্দেশ্য বা উদ্দেশ্যাবলী নাসেরাতের অঙ্গীকারে যা উল্লেখ রয়েছে তা হল ধর্ম জাতি এবং স্বদেশের খেদমতের জন্য প্রস্তুত থাকবে, সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, আহমদিয়া খেলাফতের জন্য সকল ত্যাগে প্রস্তুত থাকবে। তো এই অঙ্গীকার যদি আমাদের মেয়েরা জীবনের অঙ্গীভূত করে নেয়, তাহলে যেখানে তাদের নিজেদের জীবন নিরাপদ, সেখানে ভবিষ্যৎ প্রজন্মের জীবনও থাকবে সুরক্ষিত, এবং তাদেরকে খেলাফতের সাথে সম্পৃক্ত রাখার কারণে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেন। আল্লাহ তাআলা ইজতেমা সকল অর্থে বরকতমণ্ডিত করুন। ইজতেমার প্রেক্ষাপটে সংক্ষিপ্ত আলোচনার পর এখন এক প্রিয় ভাজনের স্মৃতি জিক্রে খায়ের বা স্মৃতিচারণ করতে চাই, যিনি গত সপ্তাহ আমাদের ছেড়ে চলে গেছে। কয়েকদিন পূর্বে এক দুর্ঘটনার ফলে এক প্রিয় ভাজন আমাদের ছেড়ে চলে গেছেন। কয়েকদিন পূর্বে জামিয়া আহমদিয়া ইউকের আরেকজন অতীব প্রিয় ভাজন ছাত্র এবং যুবক, যিনি প্রায় জামিয়ার অধ্যয়ন সমাপ্ত করে কিছুদিন অসুস্থ থাকার পর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই প্রিয় ভাজনের কথা আমি বলছি তার নাম হলো মাজহার আহসান। শেষ বর্ষের পরীক্ষা দিতে পারেনি অসুস্থতার কারণে, কিন্তু যেভাবে এই প্রিয় যুবক জীবন অতিবাহিত করেছেন, তিনি পরীক্ষা পাশ করুন বা না করুন মুরব্বী এবং মোবাইলে গিয়েছিলেন। আল্লাহ তাআলা এই যুবকের মাঝে ধর্ম সেবার এক অসাধারণ উদ্দীপনা সৃষ্টি করে রেখেছিলেন। নিজের চরিত্র এবং ব্যবহারিক অবস্থাকে খোদার শিক্ষা সম্মত করার আর সেই শিক্ষার উপর প্রতিষ্ঠিত থাকার এক প্রেরণায় তাকে সমৃদ্ধ রেখেছেন। প্রত্যেক মানুষ যে পৃথিবীতে আসে তাকে একদিন বিদায় নিতে হবে, একদিন চলে যেতে হবে, কিন্তু সৌভাগ্যবান তারা যারা নিজেদের জীবন খোদার ইচ্ছার অধীনস্থ করার চেষ্টা করে এবং এক্ষেত্রে সাফল্য লাভ করে। এই প্রিয়ভাজন সম্পর্কে জামিয়ার ছাত্ররা, তার বন্ধুরা এবং তার শিক্ষকরা আমাকে লিখছেন, আর এগুলো শুধু কথার কথা নয় বা প্রথাগত কথা নয় যে কেউ মারা গেলে তার স্মৃতিচারণ আমরা করে থাকি। হুজুর বলছেন, আমি ব্যক্তিগত ভাবে জানি যে ছেলে নিষ্ঠা, বিশ্বস্ততা, আন্তরিকতা এবং ব্যবহারিক উত্তম আচরণের ক্ষেত্রে আদর্শ স্থানীয় ছিল। আল্লাহ তাআলা তার পদমর্যাদা ক্রমাগত ভাবে উন্নীত করুন। মরহুম প্রিয় ভাজন পিতামাতার একমাত্র সন্তান ছিলেন, তার দুই বোন রয়েছে। পিতামাতা বিশেষ করে মা ধৈর্যের এবং খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার সর্বোত্তম এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ তাআলা তাকেও পুরস্কৃত করুন এবং ধৈর্য উত্তরোত্তর বৃদ্ধি করুন। তাদের সবাইকে নিজের সন্নিধান থেকে শান্ত থাকার এবং ধৈর্য প্রদর্শনের তৌফিক দিন। হযরত মুসা আলাইহিস এক জায়গায় বলেন যে, স্মরণ রেখো, সমস্যার ক্ষত দূরীভূত করার ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুলের মতো কোনো আরামদায়ক মলম আর নেই, তাই খোদার উপরেই তাওয়াক্কুল এবং করা উচিত, নির্ভর করা উচিত। এই প্রিয় ভাজন ধৈর্য এবং মনোবলের নসিহতের মাঝে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দুঃখ তো হয়, এটি একটা স্বাভাবিক বিষয়। পিতামাতা ভাই বোনের সবচেয়ে বেশি কষ্ট হয় এবং দুঃখ হয় স্বজনের বিদায়ে, কিন্তু এই দুঃখ আর এই বেদনা, এই দুঃখ আর বেদনাকে দোয়ায় পর্যবসিত করে আমরা মরহুমের পদমর্যাদার উন্নতি, নিজেদের জন্য ধৈর্য এবং প্রশান্তির কারণ করতে পারি। আল্লাহ তাআলা তার নিকটাত্মীয়কের নিকটাত্মীয়দের তৌফিক দিন। তার সংক্ষিপ্ত স্মৃতিচারণ করছি। প্রথমে এই প্রিয় ভাজন ক্যান্সারে আক্রান্ত হয়, চিকিৎসার ফলে আরোগ্য লাভ করেন আল্লাহ তাআলার ফজলে। পরে বুকে কোনো ইনফেকশন হয় যা ডাক্তাররা ধরতে পারেনি, এর কারণেই তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের বড় দাদা হযরত নিজামউদ্দিন সাহেব মুসলিম ইসলামের সাহাবী ছিলেন, তার নানা শ্রদ্ধেয় চৌধুরী মুনাওয়ার আলী খান সাহেব এবং দাদা হাজি মনজুর আহমদ সাহেব উভয় কাদিয়ানের দরবেশদের অন্তর্ভুক্ত ছিলেন। জামিয়া আহমদিয়া যুক্তরাজ্যের ছাত্র ছিলেন, যেভাবে আমি পূর্বেই বলেছি তিনি মুসিও ছিলেন। এই বাচ্চা ওসিয়ত করেছেন, তার মা বলেন সংক্ষেপে হুজুর বলছেন যে আমি কথা বলবো, বিস্তারিত আলোচনায় এমন আবেগ ঘন কথাবার্তা রয়েছে যা বলা হয়তো কঠিন হবে, আমি সংক্ষেপে বলছি। তিনি আমার পরামর্শদাতা, আমার বিশ্বস্ত বন্ধু আর শিক্ষকের মতো আমার তরবিয়তকারী। মা পুত্রের সম্পর্ক ছাড়াও একটা বিশেষ ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল আমার এবং তার মাঝে, সে আমাকে ভালোভাবে বুঝত আর আমি তাকে বুঝতাম। সে জানত যে আমার মা কোন বিষয়ে আনন্দিত হন আর কোন কোন বিষয়ে অপছন্দ করেন। তিনি বলেন প্রায় সময় আমার সাথে খেলাফত ব্যবস্থা, খলিফা ওয়াক জামাত আর সবচেয়ে বড় বিষয় হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী এবং তার নিবেদিত প্রাণ প্রেমিক হযরত মসীহ মওউদ সম্পর্কে কথা বলতো, আর এই বিষয়গুলোই তার কাছে ছিল খুবই প্রিয়। জাগতিক কথাবার্তা মাঝে এসে গেলেও কিছুক্ষণ পরে বলতো যে এইসব ছাড়েন, এইসবের সাথে আমাদের কি বা সম্পর্ক। তার এবছর জলসায় যোগদানের ইচ্ছা ছিল কিন্তু সে বুঝতে পেরেছে যে কঠিন হবে, তাই এমটিএতেই জলসা শোনা যুক্তিযুক্ত ভেবেছে। ঘরের সদস্যদের বলে আপনারা যান, আমি এখানে গ্লাসগোতেই শুনবো এবং ম্যানেজ করবো, আপনারা চিন্তা করবেন না। ঘরের লোকদের অসুস্থতা সত্ত্বেও জলসায় পাঠিয়ে দেয় যে আপনারা গিয়ে জলসা শুনুন। নিজের সব কাজ তার নিজের নিজ হাতে করার অভ্যাস ছিল। অসুস্থতার সময় তার মাঝে আরো স্থিতিশীলতা আর নমনীয়তা এসে যায়, কোনো খিটখিটে ভাব আর রাগ তার মাঝে দেখা যায়নি। এ রোগ এমন, যেভাবে বলেছি তার ব্লাড ক্যান্সার ছিল, আরোগ্য লাভের পর সামান্য দুর্বলতা ছিল, কিন্তু স্কটল্যান্ডের আমির সাহেবকে সে বলে যে আমাকে কিছু জামাতি কাজ করার সুযোগ দিন, সেখানে নিউজ লেটার বানানো প্রকাশ করা আরম্ভ করে অন্য কর্মীদের সাথেও, কর্মীদের সাহচর্যের সংস্পর্শে থাকতো এবং তাদেরকে বলতো যে কিভাবে কাজ করতে হয়। নাসেরাত এবং লাজনার ইস্তেমা ছিল স্কটল্যান্ডের, সেখানে তাদের জন্য সনদ ডিজাইন করেছে রীতিমতো, মুসলিম ইসলামের বই পুস্তক পাঠে অভ্যস্ত ছিল। মা বলেন যে 12 সেপ্টেম্বর পুনরায় ইনফেকশনের যখন হামলা হয়, মা বলেন যে আমাকে ডাক এবং বলে যে আমার কাছে এসে বসুন। এরপর বলা আরম্ভ করে খোদার কৃপারাজি নিজ আঙ্গুলে গণনা করুন, গণনা আরম্ভ করি, গুনতে থাকি, বলেন এরপর বলে যে আরো আরো গুনুন। মা বলেন যে আমি তাকে বললাম খোদার এত কৃপারাজি রয়েছে, এই গুনে শেষ করা যাবে না। বাস আপনাকে এটাই বলতে চাচ্ছিলাম যে খোদার অনুগ্রহ রাজি এবং কৃপারাজি সবসময় স্মরণ রাখবেন, সব অবস্থায় তার প্রতি কৃতজ্ঞ থাকবেন। তিনি বলেন তখন আমি বুঝতে পারিনি যে মাঝর কি বলছে, কিন্তু যাই হোক মানসিক ভাবে প্রস্তুত করছিল। তিনি বলেন তাফসীরের অতিথিরা যখন স্কটল্যান্ড আসে, শেষ কাফেলার ইনচার্জ ছিলেন রাজা বোরহান আহমদ সাহেব, মাজহারের সাথে তার সাক্ষাৎ করেন, তিনি আনন্দিত হন যে তার মাজহারের স্বাস্থ্য ভালো। আমি বললাম যে মুরব্বী সাহেব, মাজহারের জামাতের কাজের উন্মাদনা রয়েছে, সবসময় পরিকল্পনা করতে থাকে যে ভবিষ্যতে আমি এভাবে কাজ করব, মুরব্বী বা মিস মোবাল্লিক হলে এভাবে কাজ করব, 2015 সালের অক্টোবরে যখন সে ক্যান্সার আক্রান্ত হয়, বোনকে বলে যে আম্মাকে সাবধানে অবহিত করবে, তাকে কাঁদতে দেখা আমার জন্য হবে অসহনীয়। হাসপাতালে নামাজ তেলাওয়াত এমটিএতে অবশ্যই খুতবা দেখতেন, ইন্টারনেটে নজম ছবি ইত্যাদি অবশ্যই দেখতেন, সহপাঠীদের সাথে কথা হতো, শিক্ষকদের সাথেও, ডাক্তার এবং নার্সদের তবলিগ করতেন, জামাতের কথা বলতেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত বসেই চিকিৎসা নিয়েছেন। ডাক্তারদেরকে পিস কনফারেন্সের বরাতে, জলসার প্রেক্ষাপটে, জামাতের বিভিন্ন কার্যক্রমের বরাতে সবসময় তবলিগ করতেন। জলসার পর এখানে মুরব্বীদের যে মিটিং হয় তার ক্লাস, সেই ক্লাসে যোগদান করে যারা জামিয়ার পড়ালেখা শেষ করেছিল তাদেরকে লিখে পাঠিয়েছে বা পয়গাম দিয়েছে যে মিটিং এর পয়েন্টস আমাকেও লিখে পাঠান যেন আমি জীবনের অঙ্গীভূত করে নিতে পারি, কেননা মিটিং এ অংশ নেওয়া সম্ভব ছিল না। খেলাফতের প্রতি তার ছিল গভীর ভালোবাসা, স্নেহভাজন রেজার আকস্মিক মৃত্যুর সংবাদ শোনার পর মা বলেন যে প্রথমবার আমি তাকে এভাবে কাঁদতে দেখেছি, কিছু আমার ভয় হয় তাকে কাঁদতে দেখে প্রথমে, কিন্তু সে খুবই চিন্তিত ছিল যে আকস্মিক ভাবে মৃত্যু হয়েছে, পিতামাতা এবং খলিফায় গভীর শোকাভিভূত হবেন এই মৃত্যুতে, এই আশঙ্কা তার ছিল। মা বলেন যে আমরা আমাদের প্রভুর ইচ্ছায় সন্তুষ্ট, আমরা আল্লাহরই, সব সিদ্ধান্ত খোদা তালার, আমাদের কাজ ছিল দোয়া করা, গ্রহণ করা বা না করা আল্লাহ তালার কাজ। মাঝের যাওয়ার পথেও আমাদের সংশোধন করে গেছে। ঈদের দিন 13 সেপ্টেম্বর সকালে মাঝারের ভয়াবহ কাশি উঠে আমাকে কাহওয়া বানাতে বলে গিয়ে বিছানায় শুয়ে যে আমি গিয়ে দেখি যে মারাত্মক জ্বর উঠে অ্যাম্বুলেন্স ডাকা হয়। যাওয়ার পথে আবার বলে যে আজ ঈদের দিন, আপনারা ঈদ পড়তে যান হাসপাতালে, আমার সাথে আসার কোনো প্রয়োজন নেই, আমি সেখান থেকে ফোন করে আপনাদেরকে ডেকে পাঠাবো কিছুক্ষণ পর, আর আমিও সেখানে গিয়ে ফোনে ঈদের খুতবা শুনবো। সেই অসুস্থতার ভিতরও এইসব বিষয়াদি মাঝের স্মরণ রেখেছেন। সকালে তার ইন্তেকাল হয়। মাঝের গলার সুর ভালো ছিল, অ্যালার্ম লাগানো ছিল ফজরের বা তাহাজ্জুদের, ফোনে রেকর্ডেড ছিল তার কণ্ঠে। তিনি বলেন যখন শেষ মুহূর্ত ছিল মৃত্যুর সময় ধ্বনি আসছিল তার কণ্ঠে, ফোনে আজানের ধ্বনি ধ্বনিত হয়, তা সবাই আরো বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ে। যাই হোক, খোদার সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টিতে তারা সন্তুষ্ট ছিলেন। বহু ঘটনা তারা লিখে পাঠিয়েছেন। ক্যান্সারের কথা জানার পর তার বোন আরুবা বলেন যে বোন আমাকে বলেন আমি সবকিছু সহ্য করতে পারবো কিন্তু মায়ের কান্না আমার জন্য অসহনীয় তাই খুব সাবধানে তাকে অবহিত করবে তার বোন মেরো হয় তার বোনের সাথেই ম্যাচ করে ডাক্তাররাও আশ্চর্য নিতে প্রথমে বলছিল এটি সম্ভব না যাই হোক ম্যাচ করে আল্লাহর ফজলে এ কারণে আরোগ্য আল্লাহ তাআলা আরোগ্য দেন কিন্তু যাই হোক খোদার তকদির এটি ছিল কিমোথেরাপি চলাকালেও ডাক্তারদের তবলিগ করতে থাকেন তিনি আল্লাহর উপর বা আল্লাহর সত্তায় গভীর বিশ্বাস ছিল তার কোন বিষয়ে তিনি অতি বেশি দুশ্চিন্তা রাখতেন না বিশ্বাস ছিল যে আল্লাহ আমাকে ব্যর্থ করবেন না এখান থেকে নিয়ে গেলেও ইনশাআল্লাহ পরকালে তার চাওয়া পাওয়া অবশ্যই পূর্ণ হচ্ছে ইনশাআল্লাহ ডাক্তার হাফিজ সাহেব বলেন যে আমি মাঝারকে ক্যান্সার নির্ণীত হওয়ার পর গ্লাসগোতে সাক্ষাৎ করতে যাই খুবই তকলকারী মানুষ পেয়েছি তার মা সেখানে বলেন যে আমাদেরকে সবসময় বলে যে খোদার অনুগ্রহ রাজি সবসময় স্মরণ করতে থাকুন গ্লাসগোর রাফে সাহেব শ্রদ্ধেয়া বেনজির রাফে সাহেবা তার নাম তিনি বলেন আমার সম্পর্ক শ্রীলঙ্কার সাথে মাজারের মা এবং তার মেয়েরা আমাদের বড় কাছের মানুষ ক্যান্সার ডায়াগনোস হওয়ার পর পরিবারের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয় তার সাথে সাক্ষাতের জন্য হাসপাতাল যাই খুবই ধৈর্যের সাথে এবং সহ্যের সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করে তিনি রোগের কথা অবহিত করেন কিছুকাল তিনি সুস্থ ছিলেন গ্লাসগোতে 5 কিলোমিটারের একটি চ্যারিটি ওয়াক ছিল তাতেও তিনি যোগদান করেন তিনি বলেন এটি খুবই সহজ ছিল সহজেই আমি এটি সমাধা করেছি অতিক্রম করেছি অথচ দীর্ঘ রোগ কাটিয়েছেন রোগ কাটানোটাই এটা কষ্টদায়ক প্রক্রিয়া হাফেজ হাজার আব্বি সাহেব বলেন যে কোরআন শেখার তার গভীর আগ্রহ ছিল সুললিত কণ্ঠে তিনি তেলাওয়াত করতেন জামে আসার পূর্বেও ন্যাশনাল তালেমুল কোরআন ক্লাসে যোগ দেওয়ার জন্য তার পরিবারের সাথে গ্লাসগো থেকে লন্ডন আসতেন তিনি বলছেন যে ইমিগ্রেশনের সমস্যা ছিল কেস পাস হচ্ছিল না জামিয়ায় অধ্যয়ন করা সত্ত্বেও কেসের কারণে প্রত্যেক দ্বিতীয় সপ্তাহ লন্ডন থেকে গ্লাসগো যেতে হতো আমি তাকে বলে তোমার খুব কষ্ট হয়তো এ বলে মহান লক্ষ্য অর্জনের পথে ছোট ছোট কষ্ট কোনো কষ্টই নয় জামিয়ার আরেক শিক্ষকের নাম হলো ওয়াসিম ফজল তিনি বলেন মাজহার আসান খুবই দৃঢ় সংকল্প শ্রদ্ধাশীল এবং গাম্ভীর্যপূর্ণ আর অবিচল ছাত্র ছিল সেই গুণিকতক ছাত্রদের একজন তিনি যারা নিজেদের দায়িত্ব খুবই নিষ্ঠা আন্তরিকতা এবং পরিশ্রম করে পালন করে প্রশাসনিক বিষয়ে খুব ভালো ছিল আমাদের হোস্টেলের ব্যবস্থাপনায় বেশ কয়েক বছর ধরে প্রিফেক্ট হিসাবে দায়িত্ব পালন করেন একবার একটা গুরুত্বপূর্ণ কাজ যখন তার উপর ন্যস্ত করা হচ্ছিল কেউ জিজ্ঞেস করে যে সে কি এই কাজ করতে পারবে তখন এক শিক্ষক তার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন যে মাজার উপর দায়িত্ব ন্যস্ত করার পর আমাদেরকে মাজার থেকে আত্মগোপন করতে হয় কারণ সে আমাদের চেয়ে বেশি নিষ্ঠা আন্তরিকতা এবং গাম্ভীর্যের সাথে আর অবিচলতার সাথে কাজে নিয়োজিত হয়ে যায় তাঁর প্রশাসনিক সামর্থ্য এবং নিঃস্বার্থ সেবার ধারণা এভাবেও করা যায় যে কয়েক বছর পূর্বে জামে আহমদিয়ার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় তার ডিউটি আতিথেয়তা বিভাগে লাগানো হয়। খেলার শেষ দিন বহু অতিথির সমাগম হয়, দুপুরে লাঞ্চের ব্যবস্থাও করা হয়। তিনি সেই সময় সারা রাত জাগ্রত থেকে সমস্ত প্রশাসনিক কাজে অংশ নেন আর এক মুহূর্ত আরাম করেননি। পরের দিন একই স্বতঃস্ফূর্ততার সাথে দায়িত্বে নিয়োজিত থাকেন। অনুষ্ঠানের পর প্রিয়ভাজন বিভাগ সম্পর্কে একটা বিস্তারিত এবং সম্পূর্ণ প্রতিবেদন প্রস্তুত করেন যা এখনও ব্যবস্থাপকদের কাছে রয়েছে। আর বিভাগের কাজে এই প্রতিবেদন অতি সহায়ক প্রমাণিত হচ্ছে। হাফেজ মাসুদ সাহেব বলেন যে কিছুদিন পূর্বে তার সাথে যখন ফোনে কথা হয় বিভাজন বলেন যে আমি অচিরেই সুস্থ হয়ে মোবাইল হিসাবে খেদমত করতে চাই। তিনি আরো বলেন যে আমার চিকিৎসা চলছে, এখন আমি স্থানীয় জামাতে কাজ আরম্ভ করেছি। আরেকবার সেই বিভাজন বলেন গ্লাসগোতে 5 কিলোমিটার চ্যারিটি ওয়াকে তিনি অংশগ্রহণ করছেন, যার কথা আমি উল্লেখ করেছি। তোমাদের হুজুর বলছেন মালেক আকরাম সাহেব সেখানকার মুরব্বী ছিলেন। তিনি লেখেন যে মাজহার আসান সাহেবের পরিবার যখন দুবাই থেকে গ্লাসগো স্থানান্তরিত হয়, আমি স্কটল্যান্ডে মুরব্বী হিসাবে কাজ করছিলাম। যেদিন এই পরিবার গ্লাসগো আসে সেদিন মসজিদে কোনো অনুষ্ঠান হচ্ছিল যাতে এই পরিবারও যোগ দেয়। আমি দেখেছি মাজহার আসান সালাম এবং দোয়ার পর সোজা বাবরচিখানায় চলে যান এবং বাবরচিখানার টিমের সাথে সকল কাজ কঠোর পরিশ্রমের সাথে করতে থাকেন। প্রথম থেকে আরম্ভ করে যতদিন জামিয়ায় ছিলেন সবসময় মসজিদ এবং জামাতের সর্বাত্মক সেবায়রত ছিলেন। স্বল্পভাষী এবং পরিচ্ছন্ন স্বভাবের অধিকারী, ভিতর বাইরের দোনোটাই পরিচ্ছন্ন, কখনো গপ্পবাজিতেও যোগ দেননি, সময় নষ্ট করেননি, সময় সঠিক ব্যবহার করা জানতেন। মুরব্বি হিসাবে আমার খুব কাছে অবস্থান করতেন, আমি কাছে থেকে তাকে দেখেছি। উন্নত চরিত্রের অধিকারী, মৃদুস্বরে কথা বলতেন, সবার প্রতি শ্রদ্ধাশীল এক যুবক ছিলেন। তার আন্তরিক বাসনা এবং একাগ্রতা ছিল তার ওয়াক্ফ যেন গৃহীত হয়। জামে আহমদিয়া পড়ালেখা করে তিনি যেন মুবাল্লিগ হয়ে ধর্মসেবা করতে পারেন। যেদিন জামেয়ায় ভর্তি হন সেদিন এতটা আনন্দিত ছিলেন যে যেন সারা পৃথিবীর নেমত তার হস্তগত। খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা ছিল তার। কায়েদ গ্লাসগো জনাব আরশাদ মাহমুদ সাহেব লেখেন যে অধম শাহজার খোদাবল আহমদিয়ার কায়েদ ছিল। প্রথমে তিনি শারজা ছিলেন, মাজহার আসান সেখানেই বসবাস করতেন। শারজা অবস্থানকালে জামাতি অনুষ্ঠানমালা ইজতেমা ইত্যাদির সময় যত একাডেমিক এবং ব্যায়ামের প্রতিযোগিতা হতো তাতে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতে দেখেছি। শহর থেকে দূরে বাইরে এক জায়গায় আমাদের ইজতেমা অনুষ্ঠিত হতো, তাই অনেক পূর্বে সেখানে গিয়ে ওয়াকারে আমল এবং অন্যান্য প্রস্তুতিমূলক কাজ করতে হতো। স্বল্প বয়স্ক হওয়া সত্ত্বেও সবসময় অগ্রগামী থাকতেন। তিনি বলেন একবার সৎসাহস ছিল তার ভিতর। এর উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে ইজতেমায় উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা হয়, বিষয়বস্তু প্রতিযোগিতা কঠিন ছিল, বিষয়বস্তু ছিল কঠিন, প্রস্তুতিও ছিল না উপস্থিত বক্তৃতা। যাই হোক মাঝহার অংশগ্রহণ করে, খোদ্দাম তার বক্তৃতা শুনে হাসতে থাকে। মাঝহার আহসান যেভাবে সম্ভব ছিল বক্তৃতা সমাপ্ত করে আর ভ্রুক্ষেপ করেনি কে কি ভাবছে। তিনি আরো বলেন যে যদি এইভাবে আমি লজ্জা পাই তাহলে কোনো লাভ নেই, মানুষের দ্বিধাদ্বন্দ্ব তো এইভাবেই কাটে। তিনি আরো বলেন খোদ্দামদের বক্তৃতা প্রতিযোগিতায় গাম্ভীর্যের সাথে শোনা উচিত, কেউ চিন্তা করেনি যে কে কি ভাবছে। আর আমি যা জানি যতটা জানি আমি বলবো, আমাদের একজন গ্যাম্বিয়ান মুরব্বী রয়েছেন, তিনি গত বছর পাশ করেছেন, এর নাম হলো আব্দুর রহমান চাও। তিনি বলেন জামিয়ার অধ্যয়নকালে তার সাথে আমি অনেক সময় কাটিয়েছি, জামিয়ার পর হোয়াটসঅ্যাপে যোগাযোগ অব্যাহত আছে। আমি সেই মেসেজ উপস্থাপন করছি যা মাঝের অসুস্থতার সময় আমাকে পাঠিয়েছেন। একটি হলো আমি এরোগ অতিবাহিত করছি, কিন্তু সত্যিকার অর্থে খোদা তালা আমার উপর অনেক অনুগ্রহ করেছেন। এই দৃষ্টিকোণ থেকে খোদার দরবারে আমার আরো কৃতজ্ঞ হওয়া উচিত। তাই এই বেদনা কাটানো আমি কঠিন কিছু মনে করি না। আরেকবার লিখেছেন, রোগ সম্পর্কে ভাবছি না, বরং আমি আমার লক্ষ্য সামনে রাখছি, তা হলো কিভাবে জামাতের সর্বোত্তম সেবা করা যায়। তার ক্লাস ফেলো মুরব্বী হয়েছেন শেখ সামার, তার নাম। তিনি বলেন, সব সময় তার মুখে মুচকি হাসি থাকতো, মানুষকে আনন্দিত রাখতেন, সবার সাথে সমান ব্যবহার করতেন, মাজার যেন সেই কেবল সেই তার বন্ধু, কাউকে বুঝতে দিতেন না কোন প্রকার দূরত্বের কথা বা অপরিচিতি মূলক কোনো আচরণ করতেন না, কখনো কারোর সাথে ঝগড়া করেননি। তার মন ছিল অনেক বড়, সবসময় তবলিগ করতেন, তবলিগের সুযোগ কখনো হাত ছাড়া করতেন না। হাসপাতালে প্রসিদ্ধ ছিল যে ইনি মুসলমান, সবাইকে তবলিগ করেন, এই কারণে তার কারণে কেউ কখনো কষ্ট পায়নি, কখনো কাউকে বাজে কথা বলেনি, কেউ তার সাহায্য করলে তার চেয়ে বেশি সাহায্য করতেন, তুচ্ছাতে তুচ্ছ বিষয়ে যত্নবান ছিলেন, সবার সাথে প্রেম প্রীতি এবং ভালোবাসা পূর্ণ ব্যবহার করতেন। সাহেল মাহমুদ মুরব্বী, তার ক্লাস ফেলো, তিনি বলেন, এমন উন্নত বা মহান ব্যক্তিত্বের সাথে 7 বছর কাটানোর সুযোগ হয়েছে, বহু গুণাবলীর আধার ছিলেন যা অতি বিরল, আতিথেয়তায় উন্নত, বিনয়ের ক্ষেত্রে মহান দৃষ্টান্ত, সবসময় ভালো ধারণা পোষণ করতেন, ভালো নিয়ত রাখতেন। জামিয়ার প্রথম বছরগুলোতে প্রিফার ছিলেন ঘুমানোর সময় ঘুমানোর জন্য বলা, লাইট অফ করা, ছাত্রদের বলা ঘুমিয়ে যাও, এটি তার দায়িত্ব, রুম পরিষ্কার করার প্রতি দৃষ্টি আকর্ষণ, কোন ঝগড়া হলে বাধা দেয়াই বা বিরত রাখা তার দায়িত্বের অন্তর্গত ছিল। তিনি বাধা দিতেন, ছাত্র তাকে বিরক্ত করত এবং বলতো, তাকে বিরক্ত করে আমরা আনন্দ পাই। তিনি বলেন, একবার এই অধম কোন ভুল করেছে, যে কারণে তিনি আমাকে বকাঝকা করেন, কিছুক্ষণ পর আবার আমার কাছে এসে ক্ষমা চান এবং কাঁদতে থাকেন। বড়ই কোমল হৃদয়ের অধিকারী এক মানুষ ছিলেন তিনি। ইনি লেখেন, কোনো সময় আমি অসুস্থ হলে বা স্বাস্থ্য ভালো না থাকার কারণে শুয়ে থাকলে ছুটির দিনে আমার ওঠার আগেই আমার বিছানার পাশে এনে নাস্তা রেখে দিতেন। কোনো সময় সর্দি কাশি হলে জিজ্ঞেস না করেই প্রাথমিক গরম পানিতে মধু মিশিয়ে নিয়ে আসতেন আমার জন্য। আর আমার সাথে বা হুজুরের সাথে যে সাক্ষাৎ হতো, বড় আগ্রহের সাথে সেইগুলো শেয়ার করতেন। এক কথায় প্রাণচাঞ্চল্যে পরিপূর্ণ, নিষ্ঠাবান, বিনয়ী, নেক, ধর্মের সত্যিকার মুজাহেদ, মুত্তাকি, পরিশ্রমী, এইসব শব্দ মাঝহরের ক্ষেত্রে প্রযোজ্য। একটি বৈশিষ্ট্য ছিল যা নিজের জন্য পছন্দ করতেন, বন্ধুদের জন্য তাই পছন্দ করতেন। খাদ্য বা পানাহারের কিছু আনলে বন্ধুদের জন্য আনতেন, সাদামাটা জীবন যাপন করতেন, অপব্যয় করতে তাকে কখনো দেখিনি, যৌবনে যা অনেক ছেলে করেই থাকে। পরিচ্ছন্নতার বিষয়ে খুবই যত্নবান, নামাজে তাহাজ্জুদে রীতিমতো ব্যবস্থা করতেন, আমাকেও উঠাতেন। তার রুমে এক জায়নামাজ রাখা ছিল, আমি বেশ একবার দেখেছি, রাতে উঠে নফল পড়তেন অনবরত, সাপ্তাহিক নফল রোজা রাখতেন, চাঁদা দিতেন রীতিমতো, সব কাজ তিনি সুশৃঙ্খল ভাবে করতেন, বুদ্ধিমত্তার সাথে সময়ের বিভাজন করতেন। জামিয়ার পড়ালেখা ছাড়াও রীতিমতো কোরআন পড়া তার রুটিন অন্তর্গত ছিল, জামাতে বই পুস্তকও পড়তেন, আবহাওয়া যেমনই হোক না কেন প্রত্যেক দিন ব্যায়াম করা, রীতিমতো পত্র পত্রিকা পড়া, আর দুপুরে কিছুক্ষণ আরাম করা কয়েক মিনিটের জন্য হলেও ছিল তার রীতি। ঘুমানোর পূর্বে রীতিমতো তিনি ডায়েরি লিখতেন, এই ছিল তার বিশেষ বৈশিষ্ট্য এবং বিশেষত্ব। আর রীতিমতো খুতবা জুমার নোট নিতেন, খুতবার বিশেষ বিশেষ কথাগুলো বন্ধুদের সাথে আলোচনা করতেন, আমদিয়া খেলাফত এবং জামাতে আমদিয়ার জন্য নিবেদিত প্রাণ এক যুবক ছিলেন। খেলাফতে আহমদিয়া এবং খলিফাদের বিরুদ্ধে কোনো কথা সহ্য করতেন না, খেলাফতের প্রতিটি তাহরিক স্মরণ রাখতেন, ওনাদের স্মরণ করাতেন, খলিফায় ওয়াক্তের নিজেকে সিপাহী মনে করতেন। আর অবশ্যই ছিলেন তিনি, প্রায় সময় বলতেন খেলাফতের জন্য আমি প্রাণ উৎসর্গ করার জন্য প্রস্তুত। শুধু শব্দই নয় বরং আবেগও প্রকাশ করতেন, অর্থাৎ যা বলছেন সত্যি তিনি তাই। ক্যান্সার নির্ণীত হওয়ার পর বন্ধুরা বলেন যে আমাদেরকে আশ্বস্ত করেন যে চিন্তিত হয়েও না, আল্লাহর দরবারে ঝুঁকো, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ছিল, রোগকে পরীক্ষা স্বরূপ গ্রহণ করেছেন, কখনো কারোর সামনে দুশ্চিন্তা বা কষ্ট প্রকাশ করেননি। তার এক বন্ধু মুরব্বী শরজিল সাহেব লেখেন, খুবই উন্নত চরিত্রের অধিকারী, প্রিয় বন্ধু ছিলেন, বহু গুণাবলীর আধার, যত্নবান, খেলাফতের মর্যাদার ব্যাপারে সত্যিকার অর্থে সচেতন, আল্লাহর উপর সুগভীর আস্থা ছিল, জামাতের জন্য সবকিছু উৎসর্গ ছিলেন, এক নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব ছিলেন, কখনো কারো ক্ষতি করতেন না বা কষ্ট দিতেন না, সবসময় মুখে হাসি লেগে থাকতো, কেউ যতই বিরক্ত করুক রাগ প্রকাশ করতেন না, ক্রোধ প্রকাশ করতেন না, বৃথা কথা বলতেন না, বৃথা কথা থেকে বিরত থাকতেন না। আজ পর্যন্ত কখনো তাকে বাজে কোনো কথা বা অপলাপ করতে দেখিনি, প্রতিটি কাজ ধৈর্যের সাথে, সংকল্প, দৃঢ়চিত্ততা, পরিশ্রম করে এবং একাগ্রতার সাথে দায়িত্ববোধের চেতনায় করতেন, কখনো কোনো কাজকে তুচ্ছ মনে করতেন না, সবার সাহায্য করতেন, আলস্যের নাম চিহ্ন তার মাঝে ছিল না। জামিয়ার প্রতি গভীর ভালোবাসা ছিল, দৃঢ় সংকল্প ছিলেন তিনি, রোগ সত্ত্বেও মনোবল হারাননি, শেষ নিঃশ্বাস পর্যন্ত দৃঢ় মনোবল সাথে রোগের মোকাবেলা করেন, কখনো কাউকে হাসি ঠাট্টা করেননি, বরং মানুষকে বাধা দিতেন, বিরত রাখতেন এমন কাজ থেকে। তার ভিতর সেসব গুণাবলী ছিল যা এক মুরব্বীর মাঝে থাকে, তার বন্ধুরা বলে এবং মাহেদা থেকেই পূর্ণ পুরো মুরব্বী ছিল, তাকে সূক্ষ্ম পদ অনুসরণ করতেন, ছোট ছোট বিষয়ে যত্নবান ছিলেন। তিনি বলতেন যে আমার ট্রিমারের আওয়াজ উঁচু, তাই মানুষ যখন ঘুমন্ত থাকে তখন আমি ট্রিম করি না, অর্থাৎ দাড়ি শেভ করার মেশিন ব্যবহার করি না। কৃত্রিমতা ছিল না কোনো প্রকার, ভিতর বাহির সমান ছিল, কথা এবং কর্মে সামঞ্জস্য ছিল, কোরআনের নির্দেশাবলী পুরোপুরি মেনে চলতেন, তার নোটস অবশ্যই ভালো ছিল, তর্জমাতুল কোরআনের যত্ন সহকারে নোট প্রস্তুত করতেন, এই কারণে তর্জমাতুল কোরআনে তিনি খুব ভালো ছিলেন, কোরআনের অনুবাদে খুব ভালো ছিলেন। জামিয়ার এক ছাত্র যিনি এখন মুরব্বী ছিল, তার নাম হলো আফাক, পাকিস্তান থেকে এসে এখানে ভর্তি হয়েছেন, কিছুদিন পাকিস্তানের জামিয়ায় পড়ালেখা করেন, তার পিতামাতা এখানে এসেছেন, তিনিও এখানে চলে আসেন। তিনি বলেন মানুষ আমার সাথে যখন সাক্ষাতের জন্য আসে মাঝেরও আসে, দুই মিনিট পরে চলে যায়, এখন ফিরে আসেন তার হাতে বিছানা পত্র এবং বালিশ ইত্যাদি ছিল, বলে যে তুমি নিয়ে আসনি, তাই আমি তোমার জন্য নিয়ে এসেছি, হয়তো তোমার প্রয়োজন হতে পারে। এই ভেবে আমাদের ক্লাস তিন মাস পূর্বে তাকে তার সাথে দেখা করার জন্য স্কটল্যান্ড যায়, খুবই এই হাস্যোৎফুল্ল ছিলেন, তখন ঘরে যখন সাক্ষাৎ করতে যাই সেখানে রীতিমতো দাওয়াতের ব্যবস্থা ছিল, আমাদেরকে জোর দিয়ে বলছিলেন যে কিছু না কিছু তো খেতেই হবে, অত্যন্ত ভদ্র ওয়াকফের প্রকৃত মর্ম অনুধাবনকারী এক মানুষ ছিলেন, বয়স কম ছিল, আল্লাহ তাআলা সুযোগ দেননি, 26 বছর বয়সেই গৃহধাম ত্যাগ করেন, কিন্তু যেখানে সুযোগ পেয়েছেন বন্ধুদের তরবিয়তের তিনি তরবিয়ত করেছেন, যেখানে তাবলীগের সুযোগ পেয়েছেন, তাবলীগ করেছেন, বরং জোর কণ্ঠে তাবলীগ করেছেন, শেষ মুহূর্তেও বিছানার সামনে কিছু লেখে লাগিয়ে রেখেছেন, যখন আগত সব ডাক্তার এবং নার্স তা পড়ার সুযোগ পায় দুই একবার হাসপাতালে বা ঘরে, আমার সাথেও তার ফোনে কথা হয়েছে। হুজুর বলছেন বড় সাহসের সৎসাহসিকতা নিয়ে উত্তর দিতেন, বরং একবার তার মা বলেন যে ঔষধ খাওয়ার কারণে তার মুখে ফোসকা বা ঠোসা হয়ে যায়, কথা বলা কঠিন ছিল, কিন্তু আমার সাথে কথা ঠিকভাবে বলছিল। আমি তাকে বললাম যে আরাম করো, কিন্তু বড় আন্তরিকতার সাথে বিশ্বস্ততার চেতনা নিয়ে বলে যে আমার ঠোসা বা ফোসকার কারণে কোনো কষ্ট নেই, আল্লাহ ফজল করেছেন, এরপর মুখের সেই ঠোসা বা ফোসকা ঠিক হয়ে যায়। খুবই পরম বিশ্বস্ত, জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন এক আহমদি যুবক ছিল। আল্লাহ তার প্রতি করুণা করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। সবসময় আমরা তাকে খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট পেয়েছি, আল্লাহ তাআলা তাকে তার প্রিয়দের চরণে ঠাই দিন। তার মতো সহস্র সহস্র এমন ওয়াকফিনের জন্ম হোক, যারা এত সূক্ষ্মতার সাথে নিজেদের জীবনের উদ্দেশ্য বুঝবে এবং উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকবে। বিশেষ করে তার পিতামাতা এবং বোনদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদের ধৈর্য এবং মনোবল উত্তরোত্তর দৃঢ় করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله
নামাজ জুমার পর তার নামাজে জানাজা পড়াবো, জানাজা হাজির। আমি নিচে যাবো, বন্ধুরা এখানেই সারিবদ্ধ ভাবে মসজিদে
والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر